শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা 11:00 আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঢাকা সিটির ভোটে ইভিএম ও অনিয়ম ঠেকাতে পারেনি, বরং ভোটে নতুন কিছু অনিয়ম যোগ হয়েছে।
জহুরুল আলমের রিপোর্ট।
উহান থেকে 314 জন বাংলাদেশি ঢাকা ফিরেছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
নারী শক্তির উন্নয়নে ইউএস কনসাল জেনারেল কলকাতা এবং শক্তি বাহিনী হকি প্রতিযোগিতার আয়োজন করেছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সঞ্জানা ফিরোজ। নানা অনিয়মের মধ্য দিয়ে বাংলাদেশে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে ভোট গণনা। সবশেষ ফলাফল জানতে আমরা এখন সরাসরি যোগাযোগ করছি আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর সঙ্গে, তার কাছ থেকে জেনে নেব সর্বশেষ খবর। মতিউর রহমান চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
আমি শুনতে পাচ্ছি। ঢাকার দুই সিটি মেয়র নির্বাচনের ভোট গণনা চলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস পেয়েছেন 365,032 ভোট, আর বিএনপি প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন 1,97,000 ভোট। ওদিকে বিএনপি আওয়ামী লীগ প্রার্থী ঢাকার উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন 2,969 ভোট, আর বিএনপি প্রার্থী তাবিদ আউয়াল পেয়েছেন 1,65,024 ভোট। নিশ্চয়ই আপনারা জানেন যে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগে বিরোধী বিএনপি আগামীকাল রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
জি মতিউর রহমান, আর কারো কাছ থেকে, বিএনপির কারো কাছ থেকে কি আপনি কোনো প্রতিক্রিয়া পেয়েছেন এই নির্বাচন সম্পর্কে?
তারা হরতাল ঘোষণা করে, তারা বলেছে হরতাল ঘোষণা করার পরে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মানে মহাসচিব, তিনি বলছেন যে ভোটের ফল তারা প্রত্যাখ্যান করেছেন এই কারণে যে এতটা অনিয়ম হয়েছে, ভোট কেন্দ্রে তাদের এজেন্ট ছিল না, তাদেরকে যারা এজেন্ট ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এসব মিলে যে আগে পরবর্তী আগের রিপোর্টও সেটা আছে। তবে তারা বলেছেন যে এই ফল কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, এই জন্য তারা প্রত্যাখ্যান করেছে।
ধন্যবাদ আপনাকে মতিউর রহমান চৌধুরী।
ধন্যবাদ।
দর্শক শ্রোতা, এই বিষয়ে আরো বিস্তারিত জানবেন বিশ্ব সংবাদের পর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অবরুদ্ধ নগরী উহান থেকে যে 314 জন বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে ফেরত গেছেন, শনিবার তারা ফিরেছেন এবং তাদের মধ্যে 8 জনের শরীরে জ্বর থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাকিদের বাসে করে বিমানবন্দর থেকে সরাসরি নিকটবর্তী আশকোনা হজ ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে, যেখানে তাদের 14 দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। গত বছর 31 ডিসেম্বর চীনের উহান নগরীতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর এ পর্যন্ত 11,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে অন্তত 259 জন মারা গেছেন বলে জানা গেছে। এই রোগে বেশিরভাগ আক্রান্তের ঘটনা ঘটেছে হুবেই প্রদেশে এবং 1 কোটির বেশি মানুষ অধ্যুষিত ওই প্রদেশের রাজধানী উহানে। চীন ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা ভাইরাসের কোনো টিকা বা ভ্যাকসিন এখনো তৈরি হয়নি কিংবা এ রোগের কোনো চিকিৎসা এখনো মানুষের জানা নাই, তবে এ রোগ নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে বলে তারা জানান। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারত মারাত্মক করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের উহান থেকে তাদের 324 নাগরিককে দেশে ফেরত নিয়ে গেছে। শনিবার নয়াদিল্লিতে অবতরণের পর তাদের সেনাবাহিনী স্থাপন করা দুটি পৃথক ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের 2 সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় কেরালার রাজ্যে উহান থেকে ফিরে যাওয়া এক শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের বিষয়টি নিশ্চিত করে ভারত। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় 20,000-এরও বেশি ভারতীয় শিক্ষার্থীর মধ্যে 200 শিক্ষার্থী পর্যন্ত দেশে ফেরত গেছে। দ্বিতীয় ফ্লাইটটি উহান এবং আশপাশের অঞ্চলগুলো থেকে ভাইরাসটির বিস্তার রোধে লকডাউনের আওতাধীন আরও অনেক নাগরিককে ফিরিয়ে আনার কথা রয়েছে। ভারতের কর্তৃপক্ষ চীন ও হংকং থেকে আগত সমস্ত লোককে ভারতের 7টি প্রধান বিমানবন্দরগুলোতে পরীক্ষা করে দেখছে এবং ভাইরাসে আক্রান্ত কাউকে সন্দেহ করা হলে তাকে পৃথকীকরণের জন্য পদ্ধতি গ্রহণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা পৃথকীকরণের জন্য পদ্ধতি গ্রহণ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশের জনবহুল শহরগুলোতে এর বিস্তার রোধে নজরদারি কঠিন হবে। শুক্রবার চীন থেকে চাহিদা বাড়ার মধ্যেও ব্যক্তিগত সুরক্ষামূলক পোশাক ও মুখোশ রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। দেশের দুটি বড় এয়ারলাইন্স চীনে তাদের বেশিরভাগ ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে এবং কর্তৃপক্ষ ভারতীয়দের চীনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। ভারত ছাড়াও শ্রীলঙ্কা ও বাংলাদেশও তাদের নাগরিকদের চীন থেকে দেশে ফেরত নিয়ে গেছে। শনিবার শ্রীলঙ্কা 33 জন শিক্ষার্থীকে ফিরিয়ে নিয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করেছে। চীনের বাইরে মানুষ থেকে মানুষের সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়ার পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র সরকার জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং করোনা ভাইরাসের কারণে চীন ভ্রমণে যাওয়া বিদেশিদের ওপর কঠোর ভ্রমণ নিয়ন্ত্রণ আরোপ করেছে। চীন সরকার এই প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র সরকার এই পদক্ষেপ গ্রহণ করে। মধ্য হুবেই প্রদেশের চীন কর্মকর্তারা শনিবার বলেছেন, এই পর্যন্ত 258 জন মারা গেছে এবং প্রায় 12,000-এরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ক্রমাগত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার শুক্রবার ঘোষণা দেন, যাদের পরিবার পরিজনের সদস্য যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের বাদে সম্প্রতি যারা চীন ভ্রমণ করেছেন তাদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। তিনি আরও বলেন, গত 2 সপ্তাহের মধ্যে চীনের হুবেই প্রদেশে যারা ভ্রমণ করেছেন তাদের 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বা পৃথকীকরণ ব্যবস্থায় রাখা হবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের যুক্তরাষ্ট্রের 6ষ্ঠ ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক রোগী সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান্টা ক্লারা কাউন্টির একজন ব্যক্তি, তিনি চীন ভ্রমণের পর অসুস্থ হয়ে পড়েন।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ঝাড়খণ্ডে রাঁচি শহরে ইউএস কনসাল জেনারেল কলকাতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন শক্তি বাহিনীর উদ্যোগে নারী পাচার রোধে নারীদের স্বাবলম্বী করার প্রয়াসে হকি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ঝাড়খণ্ডের রাঁচিতে উপজাতি সম্প্রদায়ের 106 জন মেয়েকে নিয়ে এক হকি প্রতিযোগিতার আয়োজন করেছিল গত 6 দিন ব্যাপী। এই আয়োজন সম্পর্কে কলকাতার ইউএস কনসাল জেনারেল প্যাটি হফম্যান এক প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। সেই সঙ্গে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মারি রয়েস খেলার মাঠে দাঁড়িয়েই জানালেন, নারী শক্তির উন্নয়নে তার সরকার সবসময় উৎসাহ প্রদান করবেন। ঝাড়খণ্ডের রাঁচি থেকে পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা।
এই খবরের আরো বিস্তারিত শুনবেন বিশ্ব সংবাদের পর। বিদ্রোহীদের সহিংসতা কমানোর বিষয়ে মতপার্থক্যের কারণে আফগান তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার বিষয়টি বন্ধ হয়ে যেতে পারে। গত সপ্তাহে তীব্র শীতের মাঝেও যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারি বাহিনীর ওপর তালেবান হামলা বৃদ্ধি পায়। এই সহিংসতায় উভয় পক্ষের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে এবং আফগানিস্তান জুড়ে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। সুহাইল শাহিন, যিনি তালেবানের আলোচনাকারী দলের পক্ষে বক্তব্য দেন, শুক্রবার ভয়েস অফ আমেরিকাকে বলেন, আলোচনার সাম্প্রতিকতম চ্যালেঞ্জের জন্য যুক্তরাষ্ট্র পক্ষদায়ী। শাহিন বলেন, আমরা চুক্তি স্বাক্ষরের দিনগুলোতে নিরাপদ পরিবেশ দেবার জন্য রাজি হয়েছিলাম, কিন্তু আমেরিকানরা আরও বেশি কিছু দাবি করছে, এটি প্রক্রিয়াটিতে বাধা সৃষ্টি করছে। শান্তি চুক্তি আলোচনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সেনেটে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন মামলায় নতুন সাক্ষ্য ও দলিলপত্র পেশ করার অনুমতি না দেওয়ার পক্ষে ভোট হয়। আগামী সপ্তাহে অভিশংসনের 2টি অনুচ্ছেদের ওপর ভোট হবে। সোমবার প্রতিনিধি পরিষদের ব্যবস্থাপক এবং ট্রাম্পের পক্ষ সমর্থনকারী দলের সমাপনী যুক্তি উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। বুধবার কংগ্রেসের কাজে বাধা দান এবং ক্ষমতার অপব্যবহার, এই 2টি অভিযোগের ওপর ভোট দেবেন বিধায়করা। নতুন সাক্ষ্য ও দলিলপত্র পেশ করার অনুমতির বিষয়ে 51-49 ভোট পড়ে। 2 রিপাবলিকান, মেইনের সুজান কলিন্স এবং ইউটার মিট রমনি, ডেমোক্রেটদের ভোট দিয়েছিলেন। ট্রাম্পের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের কাছ থেকে নতুন তথ্য প্রকাশের পর ভোট হয়। ডেমোক্রেটদের আহ্বান প্রত্যাখ্যান করার পর ধারণা করা হচ্ছে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেনেট প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্দোষ প্রমাণিত করতে পারে। এই ছিল বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্সে এবং দেখছেন ফেসবুক ও ইউটিউবে। বিশ্ব সংবাদেই শুনেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনী ইভিএম সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকা সিটির ভোটে ইভিএম ও অনিয়ম ঠেকাতে পারেনি, বরং ভোটে নতুন কিছু অনিয়ম যোগ হয়েছে। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি, অন্য একজনকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। এই অভিযোগ সকাল থেকে উঠলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। ইভিএম বোঝানোর নামে ভোট কক্ষে শাসক দলীয় কর্মীরা ভোট কেন্দ্রে প্রবেশ করে, এমনকি মহিলা ভোটেও তাদের অবাধ যাতায়াত ছিল। এই সংবাদদাতা নিজেই প্রত্যক্ষ করেন ঢাকার একটি কেন্দ্রে। এজেন্ট বের করে দেয়া একটা নতুন কোনো অভিযোগ নয়, এবার অধিক মাত্রায় হয়েছে। বিরোধী প্রার্থীরা অভিযোগ করেছেন কোনো কেন্দ্রেই তাদের এজেন্ট ছিল না, ভোটার উপস্থিতি ছিল অস্বাভাবিক কম। জোর করে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগ এনে ভোটাররা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন।
আমি যখন দলের মুখে গেলাম, আমি বলছি ইভিএম মেশিন নষ্ট, আপনি ভোট মেশিন ঠিক করলে আমরা দিয়ে দিব, আপনি চলে যান, আপনাকে ভোট দিতে দিব না।
কড়া নিরাপত্তার মধ্যেই ভোট শুরু হয়। রাস্তাঘাট ছিল ফাঁকা, আগের রাত থেকেই গাড়ি ঘোড়া কমতে থাকে। দিনের শুরুতে ভোট দিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দিয়ে ভোটারদেরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল বলে মন্তব্য করেন। ইভিএম এ ফিঙ্গারপ্রিন্ট মেলানো ছিল আরেক সমস্যা। খুদ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই বিড়ম্বনায় পড়েছিলেন। কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া প্রসঙ্গে সিইসি বলেন, টিকে থাকার সামর্থ্য থাকতে হবে। বহিরাগতদের কারণে অনেক নির্বাচন কেন্দ্র রীতিমতো হাটে পরিণত হয়। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন সকালে বিজ্ঞানোন্নয়সা নূর হাইস্কুলে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার সম্মুখীন হন। অনেক সময় লেগে যায় তার ভোট দিতে। ভোটার উপস্থিতি নিয়ে সাংবাদিকদের বলেন, এটা অস্বাভাবিক।
আড়াই ঘন্টার মধ্যে মানে 100 কম ভোট হয়েছে, যেখানে 26 ভোট।
বিদেশি কর্তৃপক্ষরা নির্বাচন পর্যবেক্ষণ করেন কড়া নিরাপত্তায়। স্থানীয় দূতাবাস কর্মীদের ভোট কেন্দ্রে না যেতে সরকারি সিদ্ধান্তের পর কূটনীতিকদের উপস্থিতি কম ছিল। বেলা 2:15 বদরুন্নেসা মহিলা কলেজ কেন্দ্রে দেখা হয় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে। কোনো মন্তব্য করতে রাজি হননি, বললেন নো কমেন্ট। নির্বাচনী কর্মকর্তারা এই সময় ভোট বন্ধ করে দুপুরের ভোজ সারছিলেন, আইনত ভোট বন্ধ করার কথা নয়। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারও রাজধানীর কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। বিদেশি দূতাবাসে নির্বাচন পর্যবেক্ষণ করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বিদেশি নির্বাচন পর্যবেক্ষক করায় তীব্র সমালোচনা করেন, বলে অত্যন্ত গর্হিত কাজ করেছে তারা। নানা অনিয়ম আর ভোটার উপস্থিতি নজিরবিহীনভাবে কম হলেও এই নির্বাচনকে 100 বছরের ইতিহাসে সেরা নির্বাচন বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। আর বিএনপি বলেছে নির্বাচন নামে আরেকটি তামাশা। নির্বাচনী খবর সংগ্রহ করতে গিয়ে 6 সাংবাদিক আহত হয়েছেন। রাতে নয়াপল্টনে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তথ্য সংগ্রহের জন্য আমাদের সহকর্মী সেলিম হোসেন এখন ঢাকা রয়েছেন। তার সঙ্গে আমরা সামগ্রিক পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করব, সেটি শোনার আমন্ত্রণ রইল। সেলিম হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? জি, যেমনটা বলছিলাম যে আপনি এখন ঢাকায় রয়েছেন, সারাদিনই নানা কেন্দ্র ঘুরেছেন, দেখেছেন, এরই মধ্যে অভিযোগ উঠেছে নানা ধরনের অনিয়মের, ইভিএম নিয়ে ও অভিযোগ উঠেছে, সব মিলিয়ে আপনি কি দেখলেন এখন পর্যন্ত? হ্যালো, জি, যেমনটা আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে আপনি সারাদিন ভোট কেন্দ্র ঘুরেছেন, কি দেখেছেন? অভিযোগ তো অনেক উঠেছে, আপনি কি দেখেছেন?
আমি তো আজকে সকাল থেকে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। আমার সঙ্গে আমার ঢাকার সহকর্মীরা ছিলেন, শরীফ মজিদ ছিলেন, আজমির হাসান কবর ছিলেন, নাসিরুদ্দিন বিসি ছিলেন। তো আমরা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে যেটা দেখেছি সেটা মোটামুটি পর্যন্ত বিভিন্ন মিডিয়াতে অলরেডি এসেই গেছে যে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে মেয়র নির্বাচন হয়েছে। তবে ভোটের যে ভোটারের উপস্থিতি এবং ভোট পড়ার সংখ্যা, সেই বিবেচনায় মোটামুটি বিরোধী দলের প্রার্থী যারা তারা সন্তুষ্ট নন। তারা বারবারই বলছেন একই কথা যে নির্বাচন সুষ্ঠু হয়নি এবং নির্বাচন নির্বাচনের মতো হয়নি। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের নির্বাচনগুলো যেভাবে আগে হয়ে থাকতো সেরকম নির্বাচন এবার হয়নি। ইভিএম পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে এবার নির্বাচনে আরো ইরেগুলারিটি যাকে বলে, সেটা বেশি হয়েছে। মানুষ ভোট দিতে যারা এসছেন তারা অনেকেই ইভিএম না বোঝার কারণে ঠিক মতো ভোট দিতে পারেননি, যারা দিয়েছেন তারা কিভাবে দিয়েছেন সে নিয়েও সন্দেহ আছে। আমি নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি অফিসের সামনে গিয়েছিলাম পল্টনে, সেখানে বিএনপির অনেক নেতা কর্মী ছিলেন, কয়েকজনের ইন্টারভিউ করেছি, বিএনপির মহাসচিব ফখরুলইসলাম আলমগীরের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বললেন যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, স্বচ্ছ হয়নি, এবং তারা এই নির্বাচন মোটামুটি গ্রহণ করছেন না একটা অলিখিত ঘোষণা তখনই আমার সঙ্গে ইন্টারভিউতে
যেহেতু আমাদের অন্য আরো তিনজন সহকর্মীকে নিয়ে আপনি সারাদিনই মাঠ পর্যায়ে ছিলেন, কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছেন, আমরা এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর কাছ থেকেও জানতে পেরেছি যে অনেকে ইভিএম এ ভোট দিতে পারেননি, ইভিএম এ প্রথম পর্যায়ে আঙুলের ছাপ দিয়ে ঢুকলেও তাদেরকে বলা হয়েছে ইভিএম মেশিন এখন নষ্ট রয়েছে, আপনাদের ভোট আমরা দিয়ে দিব, এমন অনেক ধরনের অভিযোগ এসেছে, আপনাদের চোখে কি পড়েছে?
জি, আমি ভোটারদের সঙ্গে কথা বলেছি, বেশিরভাগ ভোটারই বলেছে যে মানে যারা যেতে পেরেছে, এমনিতে তো ভোটার উপস্থিতি একেবারে খুব স্পেসিফিক ভাবে বলতে পারেনি কত পার্সেন্ট হয়েছে, তবে যারা এসেছে তাদের অনেকেই বুঝতে পারেননি ইভিএমে কিভাবে ভোট দিতে হবে, কোনটা চাপ দিতে হবে, কোন বাটন চাপ দিলে কি হবে, এটা না বোঝার কারণে অনেকে ভুল ভোট দিয়েছেন, আর যারা দিতে পেরেছেন তারা সঠিকভাবে দিয়েছেন, কিন্তু মোটামুটি যে ভোটগুলো পড়েছে তাতে বিরোধী দল একেবারেই সন্তুষ্ট নাই, কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী আওয়ামী লীগের ধানমন্ডির যে অফিস সেখানে যে দীপুমণির সঙ্গে ডক্টর দীপুমণির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বললেন যে নির্বাচন কি হয়েছে না হয়েছে এটা মিডিয়াতে ইতিমধ্যে সবাই জেনেছে, এবং বিএনপি ভোটে যে এসছে শেষ পর্যন্ত তারা নির্বাচন করেছে সেজন্য তিনি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।
জি, আমরা জানি ভোট গণনা চলছে, আপনার কাছে কোনো তথ্য রয়েছে কখন নাগাদ পূর্ণাঙ্গ বেসরকারি ফলাফল আমরা জানতে পারি?
ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তো বলেছিল যে 1-2 ঘন্টার ভিতরে মোটামুটি রেজাল্ট এসে যাবে, কিন্তু এখনো পর্যন্ত একেবারে কনফার্ম রেজাল্ট আসেনি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি টেলিভিশনে যে লাইভ প্রোগ্রাম গুলো হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি সবগুলো জায়গাতে মেয়র পদে যে দুইজন প্রার্থী আছেন ব্যারিস্টার তাপস এবং তাবিতাওয়ালের ভিতরে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাতে ব্যারিস্টার তাপস এগিয়ে আছেন, আর ঢাকা
আসলে দুই সিটি কর্পোরেশন নির্বাচনী আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে আছে এমন তথ্য আমাদেরকে জানিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা সেলিম হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি ধন্যবাদ।
জি
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার অন্য প্রসঙ্গ, বাংলাদেশ সরকার মহেশখালী দ্বীপকে ডিজিটাল দ্বীপ হিসেবে ঘোষণা করেছে, দ্বীপটি ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, সরকার বলছে ডিজিটাল আইল্যান্ড বা ডিজিটাল দ্বীপ। প্রায় 350 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে 4 লক্ষাধিক মানুষের বসবাস। মিষ্টিপান, লবণ, মাছ ও সুটকিসহ দ্বীপের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য টানে আগ্রহী মানুষকে। মহেশখালীর তিন দিকে বঙ্গোপসাগর, একদিকে কুহেলিয়া নদী। কুহেলিয়া নদীর উপর সেতু নির্মাণের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হয়েছে দ্বীপটি, তবে জেলা শহর কক্সবাজারের সাথে যোগাযোগ এখনও নদীপথে। বাঁকখালী নদী আর মহেশখালী চ্যানেল পার হতে দুর্দশার কমতি নেই মানুষের। মহেশখালী যাতায়াতের নৌঘাট এটি। এই গাড় দিয়ে যেতে পর্যটকদের দিতে হয় বিশেষ কর, এমনকি দ্বীপবাসীকেও মহেশখালী থেকে যাতায়াত করতে এই গাটে বিশেষ কর দিয়েই যাতায়াত করতে হয়।
ভাড়ার অতিরিক্ত ট্যাক্স দিতে হয়, আমরা একই দেশে যেন বিদেশে কোনো দেশে যাচ্ছি, ট্যাক্স দিয়ে ইমিগ্রেশন ফি দিচ্ছি। দ্বীপের মানুষ যারা পিছিয়ে আছে তাদেরকে টোল দিয়েই যেতে হচ্ছে। নৌপথে তো কোনো ইনভেস্টমেন্ট নেই, এই যে রাস্তা বাধা, রেল লাইন করা, সেখানে তো গাড়ির ভাড়া থেকে অর্ধেক হওয়া উচিত, কিন্তু এখানে গাড়ি ভাড়া 3-4 গুণ ভাড়া নিচ্ছে, এবং দ্বীপের মানুষ যারা রোগী নিয়ে আসা যাওয়া করে, যারা বেড়াতে যায়, তাদের একটা একটা নির্যাতনের মধ্যেই পড়তে হয়। স্পিড বোট ব্যবসার চক্র জালে গাঁটটা আটকা পড়ে আছে।
এটি জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে, আর ভাড়াটা রেগুলার যেটা হচ্ছে সবার ক্ষেত্রে একই, যে ভাড়া দিয়েই তো যেতে হবে ঘাট ব্যবহার করলে, সেটি হচ্ছে। তবে আমরা একটি প্রস্তাব সরকারের কাছে ইতিমধ্যে রেখেছি যে জরুরি ক্ষেত্রে ইমার্জেন্সি যে পেশেন্ট যারা এখানে আসবেন তাদেরকে যেন সহজে এবং ভালোভাবে যেন দূরে নেওয়া যায়, এখানে একটি নো অ্যাম্বুলেন্স চালু করার একটি প্রস্তাব আমরা রেখেছি।
যোগাযোগ ব্যবস্থায় এমন দুর্ভিক্ষে পাশ কাটিয়ে মহেশখালীতে স্থাপন করা হয়েছে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। ডিজিটাল দ্বীপের আইকন হিসেবে এই কেন্দ্রটি বেশ দৃশ্যমান হয়েছে। আইটি সেবা থেকে শুরু করে আইটি উদ্যোক্তা গড়ে উঠছে কেন্দ্রটিকে ঘিরে। পুরো দ্বীপ জুড়ে এ ধরনের কার্যক্রম ছড়িয়ে দেওয়া গেলে সত্যিকার অর্থে মহেশখালী ডিজিটাল দ্বীপে রূপান্তরিত হবে বলে প্রত্যাশা করছেন আইটি উদ্যোক্তারা। ইন্টারনেটের মাধ্যমে কেউ কেউ উন্নত স্বাস্থ্যসেবা নিচ্ছেন, বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে বেশ জনপ্রিয়তা পেয়েছে টেলিমেডিসিন।
মহেশখালীতে এই মুহূর্তে কোনো কনসালটেন্ট নাই, কনসালটেন্ট নাই, সেক্ষেত্রে আমাদের তো কনসালটেন্সি সেবার দরকার হয়। যদি আমরা কনসালটেন্সি সেবাটা যদি এখান থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিতে পারি, তাহলে তাদেরকে এখান থেকে কক্সবাজার, চিটাং অথবা ফায়ার সেন্টার আমাদেরকে পাঠানোর দরকার হয় না।
কেউ কেউ শিখছেন কম্পিউটার, ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে আয় রোজগারের পথ হিসেবে রপ্ত করে নিয়েছেন উদ্যোক্তারা। শুটকিসহ স্থানীয় উৎপাদিত পণ্যগুলো বিক্রি করছেন অনলাইনে।
মহেশখালীতে উৎপাদিত প্রায় 15-20 ধরনের শুটকি নিয়ে আমরা কাজ করি। আমাদের সেলটা হচ্ছে অনলাইনে হয়, অফলাইনে হয়। অনলাইনে আমাদের দুইটা ওয়েবসাইটের সাথে আমাদের চুক্তিবদ্ধ আছে, একটা হচ্ছে আমার দেশ আমার গ্রাম, আর একটা হচ্ছে দারাস।
কৃষকরা নানা প্রশিক্ষণ নিচ্ছেন, ব্যবহার করছেন উন্নত কৃষি সরঞ্জাম আদি। কোন কোন কৃষক হয়ে উঠছেন ডিজিটাল কৃষক।
প্রশিক্ষণ গুলো নিয়ে আমরা শিখিয়ে মাঠে যাই, মাঠ থেকে যে পরামর্শ দেওয়া হয় সেভাবে আমরা কাজ করি। কাজের অনুযায়ী আমরা পোকামাকড় থেকে বিরত থাকতে পারি, সে আমার রোগ বিধে কম হয়।
পিছিয়ে নেই শিশুরাও পেয়েছেন ডিজিটাল শ্রেণীকক্ষ, দূরশিক্ষণে উপভোগ করছেন পাঠদান, গড়ে উঠছে ডিজিটাল নতুন প্রজন্ম।
পাঠের শুরু থেকে আমি একটা ভিডিও দেখে ছেলে বাচ্চাদেরকে একটু শান্ত করতে পারি, এবং পাঠ সংশ্লিষ্ট যেটা আমার উপকরণ আছে অর্ধবাস্তব উপকরণ, অর্ধবাস্তব উপকরণটা আমি শিক্ষার্থীদেরকে দেখাই, আমি কিন্তু পাঠটা উপস্থাপন করতে পারি এবং শিক্ষার্থীদের কাছে আমি সহজে বোধগম্য করাতে পারি।
মহেশখালীকে প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ডিজিটাল দ্বীপ প্রকল্পের প্রাথমিক কার্যক্রম চলছে 3টি ইউনিয়নে।
যেহেতু এই মহেশখালীতে প্রকল্পটি শুরু হয়েছে, আমার মনে হয় সেটিকে হিসাব করে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্প নাম দেওয়া হয়েছে, এবং এটি কিন্তু এখানেই শেষ নয়। আমরা প্রস্তাব করেছি যেন এই প্রকল্পটি সমগ্র উপজেলাতে, অর্থাৎ সমগ্র আইল্যান্ডে ছড়িয়ে দেওয়া যায়, বাস্তবিক অর্থে তখন এটি ডিজিটাল আইল্যান্ডে পরিণত হবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM, কোরিয়া টেলিকম, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যৌথভাবে ডিজিটাল দ্বীপ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ইট শুড বি রেপ্লিকেট অফ কোর্স expanded, I would say, in Mohashkari, but it can be reproduced also in other parts of the country. It's I think this model shows the need for what we discussed this morning, health, education, e-commerce, distance learning. You have seen all the different examples that can be used. Agriculture also, it's an important one. Of course, the dry fishing and the e-commerce, but there are also other activities.
Mohashkari kache sagorer gobirota pray 18 meter. যা দেশের অন্য সমুদ্র বন্দরগুলোর গভীরতার প্রায় দ্বিগুণ। সরাসরি জাহাজ ভিড়তে পারার মতো গভীরতা এবং ভৌগোলিক অবস্থান সহ নানা কারণে গুরুত্ব বেড়েছে মহেশখালী দ্বীপের। এতে উন্নয়ন প্রকল্পের নামে শুরু হয়েছে অশুভ প্রতিযোগিতা। ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়েছে দ্বীপের অনেক ভূমি। দুর্নীতি আর হয়রানিতে দিশেহারা হয়ে পড়েছেন এসব ভূমির মালিক।
একটা দ্বীপে এত বেশি প্রকল্প কি বলে কয়লা পুড়িয়ে করা তো সমীচীন নয়। দেশের অন্যান্য অঞ্চলে সেখানে করুক, কিন্তু সব মুশকিলিতে কেন করা হবে, সেটা একটা চিন্তা। এবং সেটা যদি এরপরে আর একটা ক্ষতি হচ্ছে, যে সমস্ত মানুষের যে ক্ষতিপূরণের ব্যবস্থা, সেটা একটা ডিসি রুলাম হিসাব জেলখানা কেটছে কিন্তু দুর্নীতির জন্য। অন্যান্য আমরাও আছে, সেটাও বিবেচনা, মানুষ সঠিকভাবে তারা ক্ষতিপূরণ টাকা পাচ্ছে না। 30-40% টাকা আমাদের দালালদের পকেটে এবং রাজনীতিকদের পকেটেও যাচ্ছে, মানুষকে প্রকৃত ক্ষতিপূরণটা পাচ্ছে না।
ডিজিটাল দ্বীপ ঘোষণার মাধ্যমে প্রযুক্তিগত সেবা শুরু হলেও বিতর্কিত উন্নয়ন এবং প্রশাসনিক হয়রানিতে অতিষ্ঠ মহেশখালীর সাধারণ মানুষ। ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থে একটি ডিজিটাল দ্বীপের সুফল পাবে এমনটাই প্রত্যাশা করছেন দ্বীপবাসী। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, মহেশখালী, কক্সবাজার।
অনুষ্ঠানের এই পর্বে আমি সরকার কবিরউদ্দিন একটি শোক সংবাদ উপস্থাপন করছি। প্রবীণ সাংবাদিক, লেখক এবং ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন আন্তর্জাতিক বেতার ভাষ্যকার সৈয়দ জিয়াউর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার 31 জানুয়ারি বিকেল 4টে চিকিৎসারত অবস্থায় মেরিল্যান্ডের হোলি ক্রস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় 88 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গিয়েছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সৈয়দ জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 1976 সালে তিনি ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগে যোগ দেন এবং 2011 সালে অবসরে যাওয়া পর্যন্ত এক টানা কাজ করেন। তিনি ওয়াশিংটনের ডায়েরি, মিতালি ইত্যাদি সহ অনেক মৌলিক অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনা করেন। তিনি ভয়েস অফ আমেরিকার জন্য অনেক বিখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকারও নিয়েছিলেন। সৈয়দ জিয়াউর রহমান 1932 সালের 24 সেপ্টেম্বর বাংলাদেশের মুক্তাগাছায় জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা শেষে 1951 সাল থেকে পত্রিকায় কাজের মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু হয়। দৈনিক মিল্লাতে যোগ দেন তিনি 1955 সালে। তিনি মোহাম্মদ নাসিরুদ্দিন এবং নূরজাহান বেগমের সওগাত ও বেগমের নির্বাহী দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন। আগামীকাল রবিবার ওয়াশিংটন উপকণ্ঠবর্তী মেরিল্যান্ড অন্তর্গত মুসলিম কমিউনিটি সেন্টার MCC মসজিদে তাঁর নামাজে জানাজা আয়োজন করা হয়েছে। সৈয়দ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি আমরা সবাই ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের, এবং সেই একই সঙ্গে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
ভারতের ঝাড়খণ্ডে যুক্তরাষ্ট্র কনসাল জেনারেল কলকাতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন শক্তি বাহিনীর উদ্যোগে নারী পাচার রোধে হকি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নারী পাচার রুখতে এবং নারী পাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সপক্ষে নারীদেরই স্বাবলম্বী করে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠন শক্তি বাহিনী এবং US কনসাল জেনারেল কলকাতা যৌথভাবে ঝাড়খণ্ডের রাঁচিতে উপজাতি সম্প্রদায়ের 106 জন মেয়েকে নিয়ে এক হকি প্রতিযোগিতার আয়োজন করেছিল গত 6 দিন ব্যাপী, যা শুরু হয়েছিল গত 27 জানুয়ারি আর 1 ফেব্রুয়ারি 2020 ফাইনাল খেলার শেষ লগ্নে হাজির ছিলেন রাঁচির হাতিয়া হকি স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা এবং সংস্কৃতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মারি রয়েস। সেই সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার US কনসাল জেনারেল প্যাটি হপম্যান, ঝাড়খণ্ড সরকারের আধিকারিক বৃন্দ এবং শক্তি বাহিনীর কর্মকর্তারা। ফাইনাল খেলা শুরু হওয়ার আগেই ফাইনাল খেলার অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মারি রয়েস। এই আয়োজন সম্পর্কে কলকাতার US কনসাল জেনারেল প্যাটি হপম্যান এক প্রতিক্রিয়া জানান এই আয়োজনের প্রসঙ্গে। সেই সঙ্গে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মারি রয়েস খেলার মাঠে দাঁড়িয়েই জানালেন, নারী শক্তির উন্নয়নে তার সরকার সবসময় উৎসাহ প্রদান করবে।
Our shared passion for sports transcends linguistic and economic and social cultural differences that brings people together. And I'd also like to thank our US and Indian civil society partners, as well as the local government, for your dedicated efforts to protect and empower the girls in Jharkhand.
এরপরই স্বেচ্ছাসেবী সংগঠন শক্তি বাহিনীর পক্ষে ঋষিকান্ত জানালেন কেন তারা এই আয়োজন ঝাড়খণ্ডের রাঁচি শহরে করেছেন।
এই 106-7 গার্লস যা আছে তাদের থেকে আমরা ইনফরমেশন স্প্রেড করতে চাই আর গ্রামের মেয়েগুলোকে, প্লে হকি, বি ওয়েল, মেক ইউর ফ্যামিলি গুড, অ্যান্ড অলসো আমরা এটাই চেষ্টা করছি कि फाइटिंग ह्यूमन ट्रैफिकिंग इज द की दैट दीज गर्ल्स प्ले हॉकी एंड बी इन देयर हाउसेस बी बिकम स्ट्रेंथ ऑफ देयर फैमिली।
पुरस्कार पे विजयी मेयराओ तादेर बोललेन तादेर कथा। এদিন রাঁচির হাতিয়া স্টেডিয়ামে উপজাতি সম্প্রদায়ের মেয়েদের অনবদ্য হকি খেলোয়াড়ের পারফরমেন্স গ্যালারিতে বসে থাকা দর্শকদের উৎসাহিত করে। সেই সঙ্গে মাদলের ছন্দে উপজাতি মেয়েদের নৃত্য পরিবেশনাও ছিল দৃষ্টিনন্দন। ঝাড়খণ্ডের রাঁচি থেকে পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা।
এবার মিতালি শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার এবং তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকেই স্বাগত জানাচ্ছি। তবে আজকে শুধু চিঠিপত্র নয়, আজকে আমরা শ্রোতাদের সাথে কথা বলবো। আপনারা জানেন যে ঢাকায় মিরপুরে কনভেনশন সেন্টারে শ্রোতারা মিলিত হয়েছেন আমাদের দুজন সহকর্মী আহসানুল হক এবং সেলিম হোসেনের সঙ্গে, এবং সেখান থেকেই আমরা কয়েকজন শ্রোতাকে বেছে নিয়েছি যারা সেখানে গেছেন। তাদের কেমন লেগেছে এই কনভেনশন সেন্টারে গিয়ে আলাপচারিতায় অংশ নিয়ে, এবং তারপর এখন তারা কি ভাবছেন, তারা কে কি করেন তাদের নিজেদের এলাকায়। তাহেরা আমরা
আমাদের টেলিফোনের ওপারে আছেন সোহাগ পারভেজ, আতাউর রহমান এবং হাওয়া বেগম। আমরা তিনজনের সঙ্গে আজকে কথা বলবো।
হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে এসেছেন?
আমি কুমিল্লা থেকে এসেছি।
আচ্ছা, শ্রোতা বন্ধুদের একটি বলে দিই, এক মিনিট, যে ঢাকায় মিরপুরে কনভেনশন সেন্টারে যখন এই অনুষ্ঠান চলছিল তার মধ্যেই কিন্তু আমরা এটা রেকর্ড করেছি। আজকে কিন্তু আমরা সরাসরি প্রচার করছি না, আমরা মিরপুরের অভিজ্ঞতাই আপনাদের কাছে তুলে ধরবো। তো সোহাগ পারভেজ, আপনার এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে এবং আপনি বলুন আপনার অভিজ্ঞতা।
আমরা আসানুল হক ভাইয়াকে এবং ফকির সেলিম ভাইয়াকে এতদিন ধরে ফেসবুকে ভয়েস অফ আমেরিকা পেজে দেখে আসছি। এই প্রথম ওনাদেরকে আমরা সরাসরি দেখতে পেলাম। আমাদের বিভিন্ন শ্রোতাদের অভিজ্ঞতা স্মৃতিচারণ করছি, পাশাপাশি ওনারা আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন। এটা সত্যি আমাদের জন্য শ্রোতা হিসাবে বিরাট পাওয়া এবং সৌভাগ্য মনে করি ওনাদেরকে কাছে রয়ে।
একটি কথা বলুন, আপনি কবে থেকে আমাদের অনুষ্ঠান শুনেন?
আমি 98 সাল থেকে, যখন আমি এসএসসি পরীক্ষা শেষ করি তখন থেকে আমি ভয়েস অফ আমেরিকার নিউজ শুনি। এছাড়া আমার বাবা আমার দাদা ওনারা আগে বড় রেডিও নিয়ে ইয়ে করে গ্রামে মাথার উপরে ধরে রেডিও শোনার চেষ্টা করতেন, তখন বলতেন যে ভয়েস অফ আমেরিকার নিউজটা হচ্ছে যে অথেন্টিক, এটা নির্ভুল নির্ভেজাল একটা সংবাদ।
আপনাদের ওই এলাকায় কোনো ফ্যান ক্লাব আছে কি?
না, আমি এমনিতে বাংলাদেশ বাজারে একটা ফ্যান ক্লাব আছে আমার ঢাকা ক্লাব, আর এমনিতে আমাদের জাকারিয়া যুবরা ভাইয়ার বিজয় করার যে ফ্যান কার্ডটি আছে ওটার সাথে আমি গত কিছুদিন থেকে যুক্ত।
আচ্ছা, আপনার সঙ্গে যারা আছেন এবার, হ্যাঁ বলুন।
এছাড়া এখন ইন্টারনালি আমার সাথে যুবরাজ ভাইয়া এবং আমাদের চুয়াডাঙ্গা আবদুল্লাহ ভাইয়া রেডিও ভয়েস অফ আমেরিকার বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ইন্টারনালি আমাদের সাথে যোগাযোগ করে, আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে।
আপনি অনেক দূরের থেকে এসেছেন, কুমিল্লা থেকে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। হাওয়া বেগম, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো।
আমরাও ভালো আছি। প্রথমেই জানতে চাচ্ছি,
আপনি ভালো আছেন?
হ্যাঁ অবশ্যই ভালো আছি, আর কি কণ্ঠ শুনে আপনাদের আরো ভালো হয়ে গেলাম, খুব ভালো লাগছে কথা বলতে।
আলহামদুলিল্লাহ, আপনাকে লাস্ট দেখেছিলাম তারপরে আর ইন্টারনেট, আমার খুব সৌভাগ্য যে আমি আপনার সাথে মানে এইভাবে ফোনে সরাসরি কথা বলছি।
অনেক অনেক ধন্যবাদ। আমিও অনার্ড আপনাদের সাথে কথা বলতে পেরে, আপনাদের সাথে দেখা হলে খুবই ভালো লাগে। তো তাহলে এখন আপনাকে কিছু প্রশ্ন করবে।
আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন?
তাহলে আপু, আমার বাসা অ্যাকচুয়ালি নাখালপাড়া।
আচ্ছা আচ্ছা।
আমি একটা সার্ভিস করি, আমি আমি একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে আছি। তো ওখানে আসলে আমাদের আজকে যেটা হচ্ছে মান্থ এন্ড এর খুব প্রেসার, যেহেতু মাসের 29 তারিখ, হিউজ প্রেসার। তারপরে যুবরাজ ভাই মারাত্মক রকম প্রেসার দিল যে এনি হও আপনাকে আসতেই হবে। আমি
আপনারা ভয়েস অফ আমেরিকাকে ভালোবাসেন এবং সেই টানেই আপনারা আজকে আমাদের যারা গেছেন সহকর্মী আহসানুল হক এবং সেলিম হোসেন, এই যে ফ্যান ক্লাবের মিটিং হচ্ছে, সম্মেলন হচ্ছে, আপনারা যে গেছেন, আপনারা যে ভালোবাসেন, সেটাই কিন্তু
তাদের সঙ্গে যে আলাপচারিতা, তার মধ্যে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, সেটাই বড় কথা। আমরা বুঝতে পারি যে আপনারা ভয়েস অফ আমেরিকাকে কতটুকু ভালোবাসেন এবং আমাদের অনুষ্ঠান কতখানি পছন্দ করেন।
তো হাওয়া বেগম, আপনি কত বছর থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, কতদিন হলো?
যদি ইয়ার হিসাবে বলি আমি মনে করতে পারবো না, বাট একটা সময় আমার মনে আছে খুব ছোট ছিলাম যখন রেডিওতে শুনতাম, আর এখন ফেসবুকের কল্যাণে আপনার ফেসবুকে লাইভটা দেখা হয়।
আচ্ছা,
মানে আমি এইভাবে এক্সাক্ট ইয়ার বলতে পারবো না, বাট আমার মনে হয় যে মানে যখন থেকে আমি নিউজ শোনাটা বুঝি তখন থেকে ভিও এটা শোনা হয়।
তো আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনার?
অবশ্যই ভালো লাগে।
আর আজকের অনুভূতি, আজকে
আপনার জন্য ওয়েট করি,
আজকে আপনি শ্রোতা সম্মেলনে এসেছেন, কেমন লাগছে?
খুবই ভালো লাগছে, কারণ অনেক পরিচিত মুখ আছে, আর বিশেষ করে সেলিম ভাই আসানুল ভাই, ওনাদেরকে দেখার একটা ইচ্ছা ছিল, কারণ রেগুলার বেসিসে ফেসবুকের কল্যাণে অনলাইনে দেখা হয়। তো খুব ভালো লাগছে।
আচ্ছা, তো ভয়েস অফ আমেরিকার কাছ থেকে বাড়তি কোনো অনুষ্ঠান আপনারা আশা করেন কি?
একটা আপনাদের একটা প্রোগ্রাম হয় যেটা হচ্ছে এই নারী কণ্ঠ।
হ্যাঁ,
ওখানে আপনারা বিভিন্ন সাকসেসফুল ওমেন যারা থাকে তাদেরকে অ্যাকচুয়ালি হাইলাইটেড করে,
সেটাও করে, এবং সাধারণ যারা আছেন পর্যায়ে আছেন তাদের কথাও তুলে ধরি, মানে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এবং তাদের চাওয়া পাওয়া অনেক কিছুই আমরা তুলে ধরি ওই অনুষ্ঠানে।
হ্যাঁ, ওখানে অনেক কিছু থাকে। তো একটা যেটা হয় যে আমার মনে হয় যে যারা খুব স্ট্রাগল করছে বা গ্রুপ লেভেলে আছে, যাদের সম্ভাবনা আছে, তাদেরকে নিয়ে যদি কোনো কিছু করা যায়, যেটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের থেকেও যেটা থাকে যে আপনার একটু মোটিভেশন দেওয়া, ইনস্টার্ট করা, গাইডলাইন দেওয়া, ওই জাতীয় কোনো কিছু যদি আপনাদের মানে ভিওএ থেকে করা হয় আমার মনে হয় যে একটু হেল্পফুল হয়।
অনেক ধন্যবাদ, হ্যাঁ, আপনার এই সাজেশন জন্য অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই আমরা করব। আপনি যদি নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাহলে দেখবেন যে এই ধরনেরও আমরা অনুষ্ঠান করে থাকি। তো আজকে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে বোধহয়
আরো অনেক ধন্যবাদ।
আতাউর রহমান আছে, আমাদের সময় খুব সীমিত, তো আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবারে কথা বলবো আতাউর রহমানের সঙ্গে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
আসসালামু আলাইকুম।
আমরা
তো সেদিন যেমন আপনাকে দেখলাম অনেক বছর পরে, কোনোদিন দেখি নাই, অক্টোবর মাসে প্রেস ক্লাবে, এটা একটা অনেক চরম মানে পাওয়া। তারপরে আমি তো ভয়েস অফ আমেরিকা অনেক আগে থেকে শুনি, স্কুল জীবন থেকে, তখন আমি তো 92 তে এসএসসি পাস করি, আর আমার আব্বার কাছে একটা রেডিও ছিল যেটা ন্যাশনাল প্যানাসোনিক, ওটা দিয়ে উনি শুনতেন। আমার চাচার বয়স আব্বাস বড়, এখন ওনার শিওরে একটা রেডিও আছে, মানে ওনার 87-88।
খুবই ভালো লাগলো। তো আপনারা ফ্যান ক্লাবে কি করেন রংপুরে?
ফ্যান ক্লাব যেহেতু আমি ঢাকায় থাকি আপা, এখন আমি এখান থেকে যতদূর পারি, যেমন কিছুদিন আগে আমার একটা উপজেলা সমিতি আছে।
আচ্ছা আচ্ছা।
উপজেলা সমিতির মাধ্যমে আমরা কম্বল বিতরণ করলাম, রংপুরের আমার যে ইউনিয়ন হলো, যে ইউনিয়ন গুলোতে ভাগ করে যতটুকু পারা যায়। আমরা ওই যে এখানে একটা পিকনিক করেছিলাম ঢাকায়, ঢাকাস্থ পিকনিকের সমিতি, সেখানে পিকনিকের যে টাকাটা, লটারির টাকাটা দিয়ে ওইটা আমরা কম্বল কিনি, এবং
কতগুলো কম্বল কিনে আপনারা বিলিয়ে দিয়েছেন? কতগুলি কম্বল ছিল?
কম্বল কমপক্ষে 2000 হবে।
আচ্ছা
বাহ, খুবই ভালো কথা,
খুবই ভালো কথা। এবারে তো চরম শীত পড়েছে,
শীত শেষ হওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ বলুন। সুবিধা আছে, যেমন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমার ভগ্নিপতি।
আচ্ছা,
আমি চেষ্টা করি যতটুকু ভিজিয়ে ভিজিটি কার্ড গরিব মানুষের মধ্যে দেয়া যায়। আমি আমি ওখানে একটা, জি জি,
আপনাদের
যতটুকু পারা যায়, আমি বলছি কোনো যেন অন্য অন্যায় ভাবে কাউকে
সামাজিক কাজে এগিয়ে আসেন, সেটা আমাদেরও শুনতে ভালো লাগে। তবে আজকে হাতে একেবারেই সময় নেই, আমরা চেষ্টা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ভালো থাকুন।
নেট কিনতে পায় না তো আপা, 2 GB কিনলাম আমি।
শ্রোতিবন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আজকের মিতালির আসর এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যেন
ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন মিঠুন চৌধুরী ও সাজিয়া হক মিমি। উপস্থাপক এই জুটির সাথে কথা বলেছেন আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসির রাজীব।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে বাংলাদেশি কমিউনিটির বড় যে কোনো অনুষ্ঠানের প্রিয় এবং পরিচিত মুখ মিঠুন চৌধুরী আর সাজিয়া হক মিমি, তারা দুজন উপস্থাপনা করেন। দীর্ঘদিন ধরে তারা একসাথে উপস্থাপনা করছেন। প্রথমেই আপনাদের কাছে জানতে চাইছি যে আপনারা এই যে একসাথে অনুষ্ঠান উপস্থাপনা করছেন, অনেকেই আপনাদেরকে জুটি হিসেবে চেনেন, এই জুটি উপস্থাপনার শুরু কবে হলো এবং কিভাবে হলো? মিঠুন চৌধুরী, আপনি যদি আমাদেরকে বলেন।
প্রায় এক যুগের কাছাকাছি হতে গেল, মনে হয় কিছুদিন কম। দর্শকের চাহিদার কারণেই আমি আগে সিঙ্গেল করতাম, উনি সিঙ্গেল করতেন, উনি হয়তো অন্য কারোর সাথে করতেন, আমি হয়তো অন্য কারোর সাথে করতাম। এরকমভাবে করতে করতে তারপর দর্শকের, যারা অনুষ্ঠান আয়োজন করেন, তাদের চাহিদার কারণে আমরা দুজন এখন একসাথে কাজ করছি।
প্রশ্নটা আমি এই কারণে করলাম যে আমি যতদিন থেকে লস অ্যাঞ্জেলেস কমিউনিটিতে আসা যাওয়া করছি, এখানকার বিভিন্ন অনুষ্ঠান কভার করছি, তখন আমি দেখছি যে আপনারা দুজন যে কোনো বড় অনুষ্ঠান হলেই একসাথে আপনারা উপস্থাপনা করেন, এবং নিশ্চয়ই আপনাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা সেরকম আছে। মিমি, আপনি কি বলবেন?
অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই একটি বড় ব্যাপার, কারণ আমার মনে হয় যখন একসাথে কোনো কিছু আমরা করি, সেটা দর্শকদের গ্রহণযোগ্যতা অনেক বেশি পায়, কারণ নিজেদের মধ্যে যখন কেমিস্ট্রি থাকে, নিজেদের বোঝাপড়া, এবং দর্শকদেরকে আমরা যখন সেটা প্রেজেন্ট করি, সেটা তাদের কাছে অনেক ভালো লাগে। সো সবসময় বেশিরভাগই বড় বড় অনুষ্ঠানগুলো যখন আমাদের করতে হয়, সো সবার কাছ থেকে রিকোয়েস্ট আসে, কেন মিমির সাথে মিঠুন, মিঠুনের সাথে মিমি। সো এভাবেই আমাদের চলা, পথ চলা, এবং এ চলা এখনো চলছে।
আপনারা দুজন তো ভালো বন্ধুও নাকি?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
এই কাজটা করতে হলে তো বন্ধুত্ব থাকতেই হবে, এটা কেমিস্ট্রি থাকতেই হবে।
তো মিমি, আপনার কাছে জানতে চাইছি যে আপনার উপস্থাপনা শুরু, আপনার ব্যক্তিগতভাবে আপনার উপস্থাপনা আপনি কবে থেকে করছেন, কতদিন ধরে উপস্থাপনা করছেন?
আমার উপস্থাপনা বলতে গেলে সেই ছোটবেলায় স্কুল কলেজ থেকে কিন্তু শুরু, স্কুল কলেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমি স্কুল কলেজে মোহাম্মদপুর গার্লস থেকে পড়াশোনা করেছি, লালমাটিয়া থেকে, খুবই কম বয়সে, আমার বয়স যখন 19 তখন আমি ইউএসএতে আসি। সো তখন থেকেই ওই স্কুল কলেজে যে ধারাটা ছিল, স্কুল কলেজে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে জড়িত ছিলাম, অনেক পুরস্কারও পেয়েছি, সো ওই উৎসাহটা আমার এখানে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। তারপরে এখানে আসার পর আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সাইকোলজিতে মেজর নিয়ে পড়েছি, কিন্তু আমি একটা বিষয় আমার সবসময় আমাকে হার্ট করতো, যেটা আমি দেখতাম যে এখানে যে পাশ্চাত্য সভ্যতা, যে আমেরিকাতে আমাদের বাংলা ভাষার চর্চা এবং সে ধরে রাখার যে ইচ্ছা এবং প্রয়াস, সেটা কিন্তু খুব কম। সো আমার একটা ইচ্ছা ছিল যে কেন না আমাদের এখানে যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা করি, বেশিরভাগই স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, একে ভিত্তি করে, জাতীয় অনুষ্ঠানগুলোকে ভিত্তি করে, সো কেন নয় আমরা বাংলা ভাষার মাধ্যমে আমাদের এদেশের যে নতুন প্রজন্ম যারা আছে, তাদেরকে আমরা উপস্থাপনার মাধ্যমে আমাদের জাতীয়তা বোধটা বোঝানোর চেষ্টা করি, এবং সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়।
মিঠুন চৌধুরী, আপনার শুরু কীভাবে?
আমি যখন আমার 8 বছরের মতো বয়স, তখন আমার একবার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর সামনে গান করা। তারপরে
আমি 14 বছর বয়স থেকে আমি উপস্থাপনার কাজটা করি। আমি সাতক্ষীরা, খুলনা, যশোর, রাজশাহীতে উপস্থাপনা করেছি, উপস্থাপনার কাজটা করেছি। আমি নাটকের সাথে জড়িত ছিলাম ছোটোবেলা থেকে। আমি এবং আমার বাবা একসাথে অভিনয় করেছি একই নাটকে। তারপরে ঢাকাতে এলাম পড়াশোনার তাগিদে। ঢাকাতে নতুন মুখের সন্ধানে কাজ করার মানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ হলো। তারপরে কিছু চলচ্চিত্রে কাজ করার সুযোগ হলো, মডেলিং করার সুযোগ হলো। তখন বিটিভি ছিল একমাত্র, আমার তিনটা মডেলিং ছিল বিটিভিতে। সেখান থেকে আমি প্রথমেই ছোটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে প্রথম আমি শুটিংয়ের জন্য বাইরে যাই। তারপরে শুটিং শেষ করে আসার পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার ফাদার মারা যান। সেখান থেকে আর ওই কাজটা করা হয়নি। তখন আমি গার্ডেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে একটা জব পাই, সেখানে জিএম হিসাবে দায়িত্ব নিই। খুব অল্প বয়সেই তখন আমি জগন্নাথে পড়াশোনা করি। সেখান থেকে হোটেল পূর্বাণীর জিএম হিসাবে কাজ করতে করতে এই আমেরিকাতে ভ্যাকেশনে আসা, সেখান থেকেই এখানে রয়ে যাওয়া, তারপরে বিয়ে, সংসার, এভাবেই চলে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে আপনি কতদিন ধরে রয়েছেন?
23 বছর।
মিঠুন চৌধুরী, আপনি বলছিলেন যে আপনি অভিনয় করেছেন, চলচ্চিত্রে অভিনয় করেছেন। আমি আপনার কাছে একটু পরে আসবো। আমি যতদূর জানি মিমি, যে আপনি নিজে অভিনয় করেছেন, আপনার অভিনয় জীবন সম্পর্কে আমাদেরকে বলেন।
হ্যাঁ, আমি আসলে নিজে একজন অভিনেত্রী। বাংলাদেশের বিভিন্ন, আগেই বলেছি যে ছোটোবেলায় স্কুল কলেজে বিভিন্ন নাটকের সাথে জড়িত ছিলাম, তো সেই উৎসাহ এবং আগ্রহ থেকেই বাংলাদেশের বিভিন্ন নাটক করার সুযোগ হয়েছে। রিসেন্টলি কিছুদিন আগে জাহিদ হাসানের সাথে কি নাটক যোগ্য পাত্র আমি করলাম, খুবই ভালো লেগেছে।
সেটা বাংলাদেশে,
বাংলাদেশে যখন আমি ভ্যাকেশনে যাওয়ার সুযোগ পাই, যেহেতু আমি এই দেশে থাকি, তো যখন ভ্যাকেশনে আমি যাই, তো তখন আমার ইচ্ছা থাকে এবং আমি চেষ্টা করি যে নাটক করার জন্য। তো খুবই ভালো লেগেছে। আসলে বাংলাদেশে নাটকটা কিন্তু, অভিনয়টা কিন্তু আমাদের জীবনকে তুলে ধরে, আমাদের জীবন থেকেই নেওয়া। সো ওই অভিনয় করতে পারা একজন অভিনেত্রী হিসেবে আমার কাছে মনে হয় এটা খুবই খুবই একটা ভালো বিষয়, চেষ্টা করা উচিত আমাদের।
মিঠুন চৌধুরী, আপনি এখন পর্যন্ত মোট কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন?
আমি একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এবং তারপরে আর ওই লাইনে থাকা হয়নি পেশার কারণে। তারপরে তাই এখানে এই লস অ্যাঞ্জেলসে।
আপনি বলছিলেন যে আপনি অনেক ছোটোবেলায় বঙ্গবন্ধুর সামনে আপনি গান গেয়েছিলেন, আপনি কি এখনও গান করেন?
স্টেজে তো মনে হয় অনেকেই দেখে থাকবে, প্রত্যেক স্টেজে একটা দুটো গানের কিছু লাইন তো আমি করেই থাকি সবসময়।
আমাদেরকে একটু শোনাবেন?
শিওর। আমি যখন চলচ্চিত্রে ইন্টারভিউ দিতে যাই, তখন জুরি বোর্ডে যারা ছিলেন তারা আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার বায়োডাটায় লেখা আছে তুমি গান লিখতে পারো, সুর করতে পারো এবং গাইতে পারো, তোমাকে 5 মিনিট সময় দেওয়া হলো, তুমি কিছু গাইতে পারো কি না, শোনাতে পারো কি না। তা আমার হঠাৎ মাথার মধ্যে এটা এসেছিল, কারণ আমি খুব গ্রামের মানুষ, আমি গ্রাম থেকে এসেছিলাম, সেটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি দু লাইন। ওই গ্রামে বসে কত আমি আড্ডা মেরেছি, এই ঢাকা এসে জিরো থেকে হিরো হয়েছি। ওই গ্রামে বসে কত আমি আড্ডা মেরেছি, এই ঢাকা এসে জিরো থেকে হিরো হয়েছি। সেই গ্রাম আমার ঠিকানা, তাই গ্রামকে ভালোবাসি। সেই গ্রাম আমার ঠিকানা, তাই গ্রামকে ভালোবাসি। ওই গ্রামে বসে কত আমি আড্ডা মেরেছি, ঢাকা এসে জিরো থেকে হিরো হয়েছি।
আপনারা দুজন শুধুমাত্র উপস্থাপনাই করেন এমন নয়, আপনারা দুজন ব্যক্তিগত জীবনেও বেশ সফল। মিমি, আপনি একজন ব্যবসায়ী। আমি যতদূর জানি যে আপনি উইমেন চেম্বার অফ কমার্স থেকে পুরস্কার পেয়েছেন। আপনি আপনার প্রফেশনাল লাইফ এবং আপনার ফ্যামিলি লাইফ সম্পর্কে আমাদেরকে বলবেন?
অবশ্যই। আমি এখানে মন্ট্রে পার্ক চেম্বার অফ কমার্সের একজন অ্যাডভাইজার এবং উইমেন এন্টারপ্রেনর হিসেবে কিছুদিন আগে আমাকে একটি অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। তাদের কাজ হচ্ছে মূলত যারা মহিলা এন্টারপ্রেনর, যারা মহিলা উদ্যোক্তা, যারা বিজনেস করতে আগ্রহী, ব্যবসা করতে চায়, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে নিয়ে আসা, তাদেরকে হেল্প করা, লোন কিভাবে পাওয়া যায়, কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই সব বিষয়ে পরামর্শ আমরা দিয়ে থাকি। তো আমি নিজেই, আমাদের একটি ছোট বিজনেস আছে, সো সেই বিজনেস আমি এবং আমি রান করার চেষ্টা করি আমার হাজবেন্ডের সাথে। সো সেখানে আমাদের এমপ্লয়িরাও আছে, পরিপূর্ণভাবে যতটুকু করা দরকার সংসার থেকে সময় নিয়ে, কাজ নিয়ে এবং আমাদের সংস্কৃতিতে সময় দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি।
মিঠুন চৌধুরী, আপনি?
আমি এখানে শরীফ ডিপার্টমেন্টে ভলেন্টিয়ার হিসেবে কাজ করি আজ 2007 সাল থেকে এবং কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, যেটা আমি সহজে কমিউনিটিতে বলি না। আর এছাড়া আমার আর সময় থাকে না, কমিউনিটিতে আমরা এত ব্যস্ত থাকি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, লস অ্যাঞ্জেলস থেকে সেই মরানো ভ্যালি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে আমরা কাজ করে থাকি।
আপনি প্রফেশনালি কি করেন, কোথায় চাকরি করছেন বা কাজ করছেন?
আমি একটা কোম্পানিতে অপারেশনে আছি, ইসো কল ডিস্ট্রিক্ট ম্যানেজার, আমি কোম্পানিটা রান করি, অলমোস্ট 20 ইয়ার্স আমি এই কোম্পানিতে কাজ করি।
আপনাদের দুজনের সাথে আড্ডা দিতে খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের সময় কম, সে কারণে শেষ করতে হচ্ছে। শেষ করার আগে মিঠুন চৌধুরী, আপনার কণ্ঠে একটা গান শুনবো, তবে তারও আগে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালাল, বন্ধু আরে কর তোমার মনে জাহালাল, আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালাল, বন্ধু আরে কর তোমার মনে জাহালাল।
এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
মাসে জার্মানির হালেতে ইম কিপুর উদযাপনের সময় ইহুদিদের উপর হামলা চালানো হয়েছিল। উপপ্রশাসক গ্লিক বলেন, ইউরোপে আজও তা অব্যাহত রয়েছে যে মহাদেশে আমাদের স্মরণকালে শুধুমাত্র ইহুদি হওয়ার কারণে 60 লক্ষ ইহুদিদের জীবন নিধন করা হয়েছিল। ইরান সহ মধ্যপ্রাচ্যের বহু দেশে ইহুদি জনগণ আজও হুমকির মুখে। উপপ্রশাসক বনে গ্লিক বলেন, ইরানের ইসলামী প্রজাতন্ত্র, যেখানে শুধুমাত্র ইহুদি জনগণকে তারা দমন করেন না, তাদের দমনের শিকার হয়েছেন বাহাই এবং খ্রিস্টান সম্প্রদায়ের জনগণ। এমনকি মুসলমান জনগোষ্ঠী যারা সরকারের সমালোচনা করেন তাদেরকেও নিগৃহীত হতে হয়। তিনি আরও জানান যে ইরানই হচ্ছে বিশ্বে সন্ত্রাসবাদে মদতদানকারী প্রথম সারির একটি দেশ। হেজবুল্লাহ গোষ্ঠী ইরানের হয়ে সন্ত্রাসী তৎপরতায় অংশ নেয়া প্রধান একটি সংগঠন। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এরা গণতন্ত্র ও স্বাধীনতাকে ধ্বংস সাধনের প্রয়াস চালাচ্ছে। বিশ্বজুড়ে এই জঙ্গি সংগঠন ইহুদিদের এবং ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে চলেছে। তিনি বলেন, নিষ্ঠুর বাস্তবতা এই যে হেজবুল্লাহ সংগঠনের কোনায় কোনায় একটি লক্ষ্য, আর তা হল ইহুদিদের নিধন করা। এই মোল্লাগোষ্ঠী র্যালি এবং প্যারেডের মাধ্যমে আমাদেরকে মনে করিয়ে দেয় ডেড টু ইসরায়েল এবং ডেড টু আমেরিকা স্লোগানের কথা। উপপ্রশাসক গ্লিক বলেন, আমরা যদি ইতিহাসের পুনরাবৃত্তি না চাই, তবে ইহুদিদের উপরে এই নিপীড়নের বেলা আমরা চুপ থাকতে পারি না। শাশ্বতকাল ধরে উচ্চারিত হয়েছে সেই বাণী, স্বাধীনতার মূল্য হচ্ছে চিরন্তন জাগ্রত থাকা। তাই আমাদেরকে উদাসীন হওয়া চলবে না, অনন্তকাল ধরেই আমাদেরকে জাগ্রত থাকতে হবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সঞ্জনা ফিরোজ।
ধন্যবাদ তাহিদুল ইসলাম।
যুক্তরাষ্ট্র সরকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং চীন ভ্রমণে যাওয়া বিদেশিদের ওপর কঠোর ভ্রমণ নিয়ন্ত্রণ আরোপ করেছে। চীন সরকার এই প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র সরকার এই পদক্ষেপ গ্রহণ করে। মধ্য হুবেই প্রদেশের চীন কর্মকর্তারা শনিবার বলেছেন এই পর্যন্ত 258 জন মারা গেছে এবং প্রায় 12,000-এরও বেশি মানুষ ভাইরাসে সংক্রমিত হয়েছে। ক্রমাগত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স অ্যাজার শুক্রবার ঘোষণা দেন, যাদের পরিবার পরিজনের সদস্য যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের বাদে সম্প্রতি যারা চীন ভ্রমণ করেছেন তাদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। তিনি আরও বলেন, গত 2 সপ্তাহের মধ্যে চীনের হুবেই প্রদেশে যারা ভ্রমণ করেছেন তাদের 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন বা পৃথকীকরণ ব্যবস্থায় রাখা হবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ব্যক্তির আক্রান্ত হবার খবর নিশ্চিত হওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক রোগী সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান্টা ক্লারা কাউন্টির একজন ব্যক্তি, তিনি চীন ভ্রমণের পর অসুস্থ হয়ে পড়েন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অবরুদ্ধ নগরী উহান থেকে 314 জন বাংলাদেশি বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে করে শনিবার ঢাকা ফিরেছেন। তাদের মধ্যে 8 জনের শরীরে জ্বর থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারত মারাত্মক করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের উহান থেকে তাদের 324 জন নাগরিককে দেশে ফেরত নিয়ে গেছে। শনিবার নয়াদিল্লিতে অবতরণের পর তাদের সেনাবাহিনী স্থাপন করা 2টি পৃথক ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের 2 সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে উহান থেকে ফিরে যাওয়া এক শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের বিষয়টি নিশ্চিত করে ভারত। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় 20,000-এরও বেশি ভারতীয় শিক্ষার্থীর মধ্যে 200 শিক্ষার্থী এ পর্যন্ত দেশে ফেরত গেছে। দ্বিতীয় ফ্লাইটটি উহান এবং আশেপাশের অঞ্চলগুলি থেকে ভাইরাসটির বিস্তার রোধে লকডাউনের আওতাধীন আরও অনেক নাগরিককে ফিরিয়ে আনার কথা রয়েছে। ভারতের কর্তৃপক্ষ চীন ও হংকং থেকে আগত সমস্ত লোককে ভারতের 7টি প্রধান বিমানবন্দরগুলোতে পরীক্ষা করে দেখছে এবং ভাইরাসে আক্রান্ত কাউকে সন্দেহ করা হলে তাকে পৃথকীকরণের জন্য পদ্ধতি গ্রহণ করছে। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যে দেশের জনবহুল শহরগুলোতে এর বিস্তার রোধে নজরদারি কঠিন হবে। শুক্রবার চীন থেকে চাহিদা বাড়ার মধ্যেও ব্যক্তিগত সুরক্ষামূলক পোশাক ও মুখোশ রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। দেশের 2টি বড় এয়ারলাইন্স চীনে তাদের বেশিরভাগ ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে এবং কর্তৃপক্ষ ভারতীয়দের চীনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। ভারত ছাড়াও শ্রীলঙ্কা ও বাংলাদেশও তাদের নাগরিকদের চীন থেকে দেশে ফেরত নিয়ে গেছে। শনিবার শ্রীলঙ্কা 33 জন শিক্ষার্থীকে ফিরিয়ে নিয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। চীনের বাইরে মানুষ থেকে মানুষের সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়ার পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। নানা অনিয়মের মধ্য দিয়ে বাংলাদেশে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। বিদ্রোহীদের সহিংসতা কমানোর বিষয়ে মতপার্থক্যের কারণে আফগান তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার বিষয়টি বন্ধ হয়ে যেতে পারে। গত সপ্তাহে তীব্র শীতের মাঝেও যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারি বাহিনীর ওপর তালেবান হামলা বৃদ্ধি পায়। এই সহিংসতায় উভয় পক্ষের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে এবং আফগানিস্তান জুড়ে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। সুহাইল শাহিন, যিনি তালেবানের আলোচনাকারী দলের পক্ষে বক্তব্য দেন, শুক্রবার ভয়েস অব আমেরিকাকে বলেন, আলোচনার সাম্প্রতিকতম চ্যালেঞ্জের জন্য যুক্তরাষ্ট্রপক্ষ দায়ী।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জাস্টিন থ্রয়ার্স, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাওহিদুল ইসলাম এবং
আমি সঞ্জানা ফিরোজ,
আমরা দুজনই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.